ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সদ্য সমাপ্ত ভারত সফর সফল হয়েছে।
রয়েছে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কুলভূষণ যাদব ইস্যুকে সামনে রেখে আজ লোকসভায় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা সরকার পক্ষকে প্রশ্ন বানিয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আমেরিকা প্রবাসী কামাল রহমান সম্পৃক্ত রয়েছেন, রয়েছে তার সঙ্গে সাক্ষাৎকার।
এই জন্য আমি মানে দেখলাম, আমরা যদি না করি আমাদের কমিউনিটির জন্য কে করবে? আমরা যদি ইফ উই ডোন্ট সেট প্রেসিডেন্স ফর দি ইয়াঙ্গার জেনারেশন, কে করবে এটা?
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, গেল সপ্তাহের রাসায়নিক হামলার পর রাশিয়া এখন বাশার আল আসাদের উপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে নেবে, তেমনটি তিনি আশা করছেন। বলেন, আসাদ পরিবারের শাসনামল এখন খতম হতে চলেছে, এটা আমাদের সবার কাছেই পরিষ্কার এখন। টিলারসন একথা বলেন ইটালিতে, যেখানে কিনা G7 অন্তর্গত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীবর্গের সঙ্গে আলোচনায় মিলিত হচ্ছেন তিনি। টিলারসনের মস্কো যাত্রার আগে এই যে আলোচনা, এতে মূল বক্তব্যই ওই সিরিয়াকে নিয়েই। রাশিয়ায় গিয়ে তিনি রুশ সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসবেন, কথা রয়েছে তেমনটি। ইতালি আলোচনা চলতে থাকা অবস্থাতেই পৃথক আয়োজনে তিনি আলাদাভাবে একান্তে কথা বলেন জর্ডান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সিরিয়ার গেল সপ্তাহের রাসায়নিক হামলার প্রতিক্রিয়া নিয়ে। সোমবার টিলারসনের সঙ্গে নিজ আলোচনার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, সিরিয়ার বিমান ঘাঁটির ওপর যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর পরিস্থিতি পাল্টিয়ে গিয়েছে এখন। জনসন বলেন, মিত্রপক্ষের দেশগুলো এখন সিরিয়ার সামরিক ব্যক্তিবর্গের ওপর আরও বিধিনিষেধ আরোপের কথা চিন্তা করবে এবং সিরিয়ার সঙ্গে যোগ সাজশে এ কাণ্ড ঘটনায় সমন্বিত হিস্সা নিয়েছে রুশ সামরিক বাহিনী যারা, সেই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ বিষয়ে কথাবার্তা হবে, আলোচনা হবে আসাদ প্রশাসনের ত্রাস সঞ্চারী আচরণ নিয়ে।
That choice is to stick like glue to the Assad.
ইতিমধ্যে ইতালির লুকা শহরে G7 এর যে বৈঠক হচ্ছে তাতে সমবেত মন্ত্রীবর্গ নির্দিষ্টভাবে রাশিয়া ও সিরিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ প্রশ্নে একমত হতে পারেননি। তারা বলছেন, গেল সপ্তাহে সিরিয়ায় অসামরিক লোকজনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে কারা, আগে তদন্ত চালিয়ে নিশ্চিতভাবে জানতে হবে সেটা। সুইডেনে গেল শুক্রবারের যে ট্রাক হামলায় 4 ব্যক্তির প্রাণ বিনাশ হয়, সে ঘটনার প্রধান সন্দেহভাজন ব্যক্তির আইনজীবী বলেছেন, ওই ব্যক্তি সন্ত্রাসী অপরাধের দায় স্বীকার করছে এবং গ্রেফতারির বিষয়টি মেনে নিচ্ছে। উজবেক জাতিগোষ্ঠীর 39 বছর বয়সী ওই ব্যক্তি রাহমাত আকিলাফের শুনানি এজলাসে স্টকহোমের এক আদালতে কথা বলছিলেন আইনজীবী জোহান এরিকসন। পুলিশ বলছে অপর আরেকজনকেও পাকড়া করা হয়েছে ওই ঘটনায়, তবে এর চেয়ে বেশি আর কিছু তারা বলতে চায়নি। বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এর ওপর এই রিপোর্টটি পাঠিয়েছেন।
মঙ্গলবার স্টকহোমের জেলা আদালতে আকিলভের আইনজীবী জোহান এরিকসন এই তথ্য প্রকাশ করেছেন। বলেছেন, আকিলভ নিজেই তার অপরাধের কথা স্বীকার করেছে। আদালতে আকিলভ একজন সুন্নি মুসলিম আইনজীবী নিয়োগের আর্জি জানিয়েছিল, আদালত তা নাকচ করে দেন। সকালে কড়া নিরাপত্তার মধ্যে আদালতের কার্যক্রম শুরু হলে আকিলভকে হ্যান্ডকাপ পরা অবস্থায় হাজির করা হয়। এক পর্যায়ে সাংবাদিকদেরকেও আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়। তখন বিচার কার্যক্রম চলে রুদ্ধদ্বার। বিচারক 11 মে আকিলভের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা বললে রাষ্ট্রপক্ষ থেকে তদন্তের স্বার্থে আরো সময় চাওয়া হয়। বলা হয় আরো ব্যাপক তদন্ত করা দরকার। উল্লেখ্য যে সুইডেনে 4 দিনের বেশি কাউকে আটক রাখা যায় না, তবে আদালতের অনুমতি সাপেক্ষে বিচারের আগে অভিযুক্তকে আটক রাখার বিধান রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ওদিকে পাকিস্তানের সামরিক আদালতে ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন এক অফিসারের বিচারে তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হলে পরিণতি যে তার ভালো হবে না, সে হুঁশিয়ারি উচ্চারণে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত। বলেছে, ওই নৌ কর্মকর্তার সুবিচার প্রাপ্তি নিশ্চিত করতে যাই করা দরকার সেটা করবে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ মঙ্গলবার এ কথা বলেছেন ভারত সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায়। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় এই রিপোর্টটি পাঠিয়েছেন।
কুলভূষণ যাদব ইস্যুকে সামনে রেখে আজ লোকসভায় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা সরকার পক্ষকে প্রশ্নবাণে চেপে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানে গেলেন, অথচ কুলভূষণ যাদবের বিষয়টি তুললেন না কেন? প্রশ্ন করে লোকসভার বিরোধী দল কংগ্রেস। আজ লোকসভায় কংগ্রেস নেতা সাংসদ মল্লিকার্জুন খার্গে একথা বলেন। এ প্রসঙ্গে জবাব দিতে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, পাক এজেন্সিগুলি কুলভূষণকে অপহরণ করে রয়ের গুপ্তচর হিসেবে তাকে দেখিয়ে তার বিচার করে তারা। এ প্রসঙ্গে রাজনাথ সিং লোকসভায় দাঁড়িয়ে বলেন,
কুলভূষণ যাদবকে সম্বন্ধে মে ইয়ে কাহা হ্যায় কি কুলভূষণ যাদবকে পাস এক ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট মিলা।
সেই সঙ্গে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজওয়ালা টুইটারে বলেছেন, আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করে কুলভূষণকে মুক্ত করুক কেন্দ্রীয় সরকার। পরমাশিস ঘোষ, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সদ্য সমাপ্ত ভারত সফর সফল হয়েছে। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
ভারতের চার দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, প্রতিরক্ষা খাতে ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, বরং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এমন সমঝোতা স্মারক বাংলাদেশের সাথে বেশ কয়েকটি দেশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য ভারত যে $50 কোটি ঋণ দিয়েছে সে সম্পর্কে তিনি বলেন, এই ঋণের টাকায় বাংলাদেশ তার প্রয়োজনীয় সরঞ্জাম যে কোনো সূত্র থেকে কিনতে পারবে। বিস্তার পানি বন্টন চুক্তি সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তা দীর্ঘ সত্যিকার বিষয় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে তিনি তার ভারত সফরের অন্যান্য দিকগুলো তুলে ধরেন। এদিকে নতজানু পররাষ্ট্র নীতির কারণেই তিস্তা চুক্তি হয়নি বলে মন্তব্য করেছে বিএনপি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কাণ্ডে ধ্বংস হয়েছে ফ্রান্সের উত্তরাঞ্চলবর্তী ডানকার্ক জনপদের অদূরে অবস্থিত এক অভিবাসন শিবির গ্রান্ড সিন্থের অধিকাংশটাই। ফ্রান্সের ওই উদীচ্চ অঞ্চলটির প্রশাসনিক কর্মকর্তা মিশেল লালান্দে বলছেন, ওই অভিবাসন শিবিরের আফগান ও কুর্দি জনগোষ্ঠীর মধ্যে মারামারি শুরুর পরই ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ওই শিবিরে অভিবাসী ছিলেন মোটমাট 1600 মতো। সপাঁচেক অভিবাসীকে অন্যত্র নিরাপদ, দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। বাদবাকিদের এখনও কোনো হদিশ মিলছে না। কিভাবে আগুন লাগলো সেটা এখনো স্পষ্ট নয়। আজ মঙ্গলবার ফিলিপাইনের মধ্যাঞ্চলবর্তী এক অবকাশ দ্বীপে ফিলিপাইন সেনাদল ও আবু সয়াফ জঙ্গি বাহিনী বলে সন্দেহ করা হচ্ছে যাদেরকে, সেই তাদের মধ্যেকার সংঘাত চলাকালে কমসে কম 4 বন্দুকধারী এবং 1 সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এটা ঘটেছে বহল প্রদেশের ইনাবাঙ্গা জনপদে। কর্তৃপক্ষ সূত্র থেকে বলা হচ্ছে যে জনাদশ বন্দুকধারীর একটি দল নৌযানে করে ওই দ্বীপাঞ্চলে গিয়ে পৌঁছচ্ছে। এটা দেখা গেলে পর সরকারি বাহিনী তাদের পানে তেড়ে যায় এবং ওভাবেই ওই সংঘাতের সূত্রপাত ঘটে। ধারাবাহিক সূত্র থেকে দেখা গিয়েছে আবু সয়াফ বাহিনী প্রধানত ফিলিপাইনের দক্ষিণাংশেই তৎপর থেকেছে এ পর্যন্ত, এবং এই বহল প্রদেশ কিন্তু ওই তার বাইরের একটি ভূখণ্ড। নোবেল জয়ী মালালা ইউসুফজাই জাতিসংঘের শান্তিদূত মনোনীত হয়েছেন। বিশেষভাবে নারী শিক্ষার বিষয়কে কেন্দ্র করেই তিনি শান্তিদূত মনোনীত হন। সোমবার জাতিসংঘে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেররাস 19 বছরের তরুণীকে উদ্দেশ্য করে বলেন, এ নারী শুধুই হিরো নন, এ নারী প্রত্যয়দৃপ্ত সহৃদয় এক নারী, সাহসিকতার প্রতীক ইনি।
I am proud to designate you the youngest ever United Nations Messenger of Peace with a special focus on girls' education.
মালালা ইউসুফজাই সবচেয়ে বয়ঃকনিষ্ঠ নোবেলজয়ী ব্যক্তি। 2014 সালে মাত্র 17 বছর বয়সে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন মালালা ইউসুফজাই। জাতিসংঘের শান্তিদূত রূপেও সর্বকনিষ্ঠ ব্যক্তি এই মালালা ইউসুফজাই। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা নিরসনের উদ্দেশ্যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সর্বসাম্প্রতিক ইউরোপ সফর এবং পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা ও রাশিয়া সফরের প্রেক্ষিতেই এবারের আলোচনা এবং এবারের রিপোর্টটি। তো আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেলিম হোসেন। তো সেলিম হোসেন, আপনি তো জানেন ইটালিতে অনুষ্ঠিত G7 শীর্ষ বৈঠকে যোগদানকালে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন 1944 সালে নাৎসি বাহিনী সাধারণ জনগণের ওপরে যে গণহত্যা চালিয়েছিল তারই স্মরণে এক অনুষ্ঠানে যোগ দেন এবং তিনি সেখানে বক্তব্য রেখেছেন।
আমরা শুনি, তারপরে আলোচনায় যাব।
জি।
And we rededicate ourselves to holding to account any and all who commit crimes against the innocents anywhere in the world.
হ্যাঁ, রেক্স টিলারসন ওই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বলছিলেন যে বিশ্বের যে কোনো স্থানে যদি কেউ অথবা যারা নিরাপদ জনগণের উপর নৃশংস হামলা চালায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে আমাদের নিবেদিত করব। গত মঙ্গলবার সিরিয়ায় রাসায়নিক হামলা চালিয়ে প্রায় 100 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়, যার পাল্টা জবাবে আমেরিকা সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আক্রমণ চালায়। আমরা সে কথা সবাই জানি। মাত্র কয়েকদিন পরেই, কিন্তু এক সপ্তাহ পরে টিলারসন এই মন্তব্য করলেন রাশিয়াতে
এবং তিনি ইউরোপ সফর করছেন, G7 বৈঠকে যোগ দিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই রাশিয়াতেও পৌঁছে গেছেন। তবে এরই মধ্যে শুধুমাত্র রেক্স টিলারসনের কথা বলবো না, আমরা আসি এখন অন্যান্য বিশ্লেষকেরা এই রাশিয়া প্রসঙ্গে অথবা সিরিয়ায় যে আক্রমণ ঘটেছে এবং আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তারা কি ভাবছেন বা কি বলছেন। তো বিশ্লেষকেরা বলছেন যে আমেরিকার শীর্ষ কূটনীতিক সিরিয়া যে আক্রমণ চালিয়েছে তা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় রাশিয়াকেই তিনি দায়ী করেছেন এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন না করার বিষয়টি যাতে পুনর্বিবেচনা করা হয় সেটিও রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন, কিন্তু সম্ভবত রাশিয়া সেই অনুরোধ রাখবে না, এটাই বলা হচ্ছে।
অন্য কোন বিশ্লেষকের মন্তব্য শুনতে চাই আমরা?
হ্যাঁ, আসুন, জি, আরো বিশ্লেষকের মন্তব্য তো রয়েছে, একটি শোনা যাক।
But right now of the US strike it would be very difficult for Moscow to change its support for Assad because any change
রাশিয়ার আন্তর্জাতিক বিষয়ক পরিষদের বিশ্লেষক অ্যান্ড্রি কুটিনভ এই মন্তব্যটি করলেন।
জি, আমি বলছি ওই কুটিনভের মন্তব্যে মূল যে কথা ছিল সেটি হলো সম্প্রতি যুক্তরাষ্ট্র যে আক্রমণ চালিয়েছে তারপর মস্কোর পক্ষে আসাদকে সমর্থন দানের বিষয়ে মত পরিবর্তন করা আরও কঠিন হবে, কারণ এখন যে কোনো ধরনের পরিবর্তনকেই যুক্তরাষ্ট্রের চাপে পড়ে করা হয়েছে বলেই গণ্য করা হবে।
আর রাসায়নিক আক্রমণ চালানোর কথা কিন্তু ইতিমধ্যেই দামেস্ক এবং রাশিয়ার সমর্থকরা অস্বীকার করছে এবং আমেরিকার বিরুদ্ধে অবৈধ আগ্রাসন চালানোরও অভিযোগ আনা হয়েছে। আমেরিকার সঙ্গে রাশিয়া সিরিয়ায় বিমান নিরাপত্তা সহযোগিতা ছিন্ন করেছে এবং ইরান সিরিয়ার ও রাশিয়ার যৌথ কমান্ড সেন্টার আমেরিকার পক্ষের যে কোনো আক্রমণের জবাব দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। তো এ ব্যাপারে আপনি কি ভাবছেন?
তিনি বলছিলেন যে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে রাশিয়া এবং হয়তো সিরিয়া অথবা ইরানিয়ান বিমান বাহিনী বিধ্বংসী প্রতিরক্ষা বা যুদ্ধ বিমান থেকে সিরিয়ার সিরিয়ায় আমেরিকা অথবা মিত্রবাহিনীর বিমান এবং ক্ষেপণাস্ত্রের উপরে আক্রমণ চালানো হবে। আর এখনকার যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা খুবই ভয়ানক। তাহিরা কিবরিয়া, এ প্রসঙ্গে আমি জাতিসংঘের ছোট্ট একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চ্যালেঞ্জ করছেন সিরিয়া গভর্নমেন্ট কেমিক্যাল অস্ত্রের আঘাত করেনি।
হ্যাঁ, যেমনটি আমি একটু আগেই বললাম যে এটা করা হয়নি, এবং বলা হচ্ছে যে আমেরিকার আগ্রাসন, আমেরিকা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেটা আমেরিকা আগ্রাসন দেখিয়েছে।
জাতিসংঘ এটার তদন্তের জন্য কিন্তু নির্দেশ দিয়েছে অলরেডি। জাতিসংঘ মহাসচিব বান কিমুন সোমবারের একটি মন্তব্য আমি শোনাচ্ছি। সিরিয়ার সর্বাত্মক গৃহযুদ্ধ ঠেকানোর জন্য আন্তর্জাতিক শক্তিগুলোর হাতে সময় খুবই কম বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এবং এজন্য জোর প্রচেষ্টা চালানো হবে বলে জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেছেন।
তবে সেলিমে, একটি বিষয় তো খুবই স্পষ্ট, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি অসহায় বাচ্চারা, এই যে নার্ভ গ্যাস ব্যবহার করা হয়েছে তার যে ভয়ানক অবস্থা, এই পৃথিবীর মানুষ তো এখন জানে এবং দেখেছে, প্রত্যক্ষ করেছে। এই প্রেক্ষিতে এখন রাশিয়া যে দাবি করছে সেটা মনে হয়, জানি না আমরা, তবে অনেকেই বলছেন এটা অমূলক একটা দাবি।
আচ্ছা, নার্ভ গ্যাসের বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে জাতিসংঘের, জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা।
হ্যাঁ, তারপরেও আমরা দেখছি যে রাশিয়া এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার যে মিত্রবাহিনী আছে বা মিত্ররা আছে, তারা এটা বলছেন যে এটা করা হয়নি। তো সে যাই হোক, উত্তেজনা, এই উত্তেজনা থাকা সত্ত্বেও আমরা দেখছি যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী তার রাশিয়ার সফর কিন্তু বাতিল করেছেন, কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন কিন্তু তেমনটি করেননি, মাত্র কয়েক ঘন্টা আগেই তিনি মস্কো পৌঁছেছেন।
রাশিয়ার আন্তর্জাতিক বিষয়ক পরিষদের বিশ্লেষক অ্যান্দ্রেই কুর্তিনভের বক্তব্য আমরা আগেও শুনেছি, আবারও আরেকটি বক্তব্য শুনতে
চাই।
But I think it's clear that the starting position for these discussions are not that good. There is a lot of mistrust on both sides, and I'm sure that emotions will fly high at this meeting.
তিনি তার বক্তব্যে এবারে বলেছেন যে আলোচনার প্রারম্ভিকতা তেমন ভালো নয়, উভয় পক্ষের মধ্যেই প্রচণ্ড অবিশ্বাস রয়েছে, বৈঠকে দুপক্ষের আবেগ আরো চরম আকার নিতে পারে এমন বিশ্বাসের কথা তিনি বলেছেন। আর
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন যে তিনি আশা করছেন রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দান করা বন্ধ করবেন। দেখা যাক তার মন্তব্য, একটু শোনা যাক।
These agreements stipulated Russia as the guarantor of a Syria free of chemical weapons, that they would also locate, secure and destroy all such armaments in Syria.
রেক্স টিলারসনের বক্তব্যের মূল কথা হচ্ছে, আমাদের সবার কাছে এটি স্পষ্ট যে আসাদ পরিবারের রাজত্ব বা শাসনকালের পরিসমাপ্তি আসন্ন। ইতালিতে পররাষ্ট্রমন্ত্রীদের G7 বৈঠকে যোগদানকালে তিনি এই মন্তব্য করেছিলেন।
তবে আমরা তো জানি যে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের আসাদকে পরিত্যাগ করার বিষয়ে ওয়াশিংটন এবং লন্ডন যে আশা করেছিল যে অত্যন্ত কম গোলা বারুদ ব্যবহার করা হবে, সেটা করতেই রাশিয়াকে রাজি করাতে সক্ষম হবেন বলেই আশা করা হচ্ছে, কিন্তু সবাই সেটাই আশা করছেন যে এবারে টিলারসন যে রাশিয়াতে গেছেন সেটা তিনি রাশিয়াকে মানাতে পারবেন, তিনি সেখানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও আলোচনা করবেন এ বিষয়ে।
আমরা আশা করছি এটার একটি সফল সমাপ্তি ঘটবে।
জি, পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে মুসলিম অমুসলিম ছাত্ররা একসঙ্গে লেখাপড়া করার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করা সহজ হয়। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সাথে কথা বলেছেন আহসানুল হক।
ভারতের পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক মাদ্রাসা রয়েছে, তার মধ্যে কিছু সরকারি কিছু বেসরকারি। এই মাদ্রাসাগুলোতে মুসলিম অমুসলিম ছাত্ররা একসাথেই পড়ালেখা করেন, এবং এর ফলে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও একটা ইতিবাচক প্রভাব পড়ে। এ সম্পর্কে আমি এখন কথা বলছি কলকাতায় সংবাদদাতা গৌতম গুপ্তের সাথে, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
পশ্চিমবঙ্গ রাজ্যে মাদ্রাসার সংখ্যাটি কেমন?
যেগুলি সরকারি স্বীকৃত সেগুলির সংখ্যা হচ্ছে 614। এটা মাদ্রাসা পরিষদ পরিচালিত, এগুলো এর বাইরেও অনেক আছে, সেগুলোর সম্পর্কে সঠিক হিসেব পাওয়া মুশকিল এবং সেগুলোর কার্যকলাপ নিয়েও নানা রকম প্রশ্ন আছে। তা এই 614টি মাদ্রাসা মূলত যেসব জেলায় মুসলিমদের সংখ্যা বেশি প্রধানত সেই সব জায়গাতেই।
এই মাদ্রাসাগুলোতে মুসলমান এবং অমুসলমান দুই ধরনের ছাত্রই আছে, সেই অনুপাতটি কেমন?
সে অনুপাত আপনি যদি গড় ধরেন, গড়ে 40%।
অর্থাৎ আপনি বলছেন যে 40% হচ্ছে অমুসলিম ছাত্র
গড়ে। কিন্তু এরকম 5টি স্কুলের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে অমুসলিম ছাত্রই 50%-এর বেশি, সেখানে মুসলিম ছাত্ররাই সংখ্যালঘু।
এবং যেসব জায়গায় এই ধরনের মাদ্রাসা আছে সেগুলোর মধ্যে বর্ধমান, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর,
বর্ধমান, পুরুলিয়া, হ্যাঁ, হুগলি, পশ্চিম মেদিনীপুর আর উত্তর দিনাজপুরে খবর পাওয়া গিয়েছে।
বেসরকারি মাদ্রাসাগুলোতে যেসব কর্মকাণ্ড চলে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, সেটা ব্যাপারে?
হ্যাঁ, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এই কারণে সমালোচনা করা হয় যে এইসব জায়গায় আধুনিক যে শিক্ষা, যেসব বিষয় সেগুলো সবসময় পড়ানো হয় না, যার ফলে এইসব মাদ্রাসা থেকে পাশ করে বেরোলে ছাত্রদের পক্ষে কোনো কাজকর্ম পাওয়া অসুবিধে। আরেকটা অভিযোগ হচ্ছে এখানে জঙ্গি শিক্ষার আতুর ঘর এগুলো। দু বছর আগে যে বর্ধমানের খোদ শহরের মধ্যে খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেটা তো তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ, দেখা যাচ্ছে ওই মাদ্রাসার মাধ্যমে তারা ছোট ছোট ছেলেদের মাথাটা বিগড়োচ্ছে। মাদ্রাসায় শুধু এই যে সাধারণ ধারণা মাদ্রাসায় কেবল মুসলিম পরিবারের ছেলেরাই পড়তে আসে সেটা নয়, এর একটা পেছনের ইতিহাস আছে। যে সমস্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলায় বা এলাকায় মুসলিমরা সংখ্যাগুরু, সেখানে সাধারণ স্কুল অতীতে সেভাবে গড়ে ওঠেনি, কেননা অতীতে প্রধানত হিন্দু জমিদাররা বা বড় লোকরা তারা নিজেদের আত্মীয় স্বজনের স্মরণে স্কুল প্রতিষ্ঠা করতেন। তা কাজেই মুসলিম প্রধান এলাকায় সেটা যখন প্রায়শই হয়নি, যখন একটা শিক্ষার চাহিদা রয়েছে অথচ স্কুল নেই, তখন মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের মাদ্রাসা গড়ে ওঠে। কিন্তু ক্রমশ সকলেই বুঝতে পারছেন আধুনিক শিক্ষা ছাড়া ছেলেদের কাজকর্ম পেতে অসুবিধে। এখন দেখা যাচ্ছে এই যে 614টি সরকার স্বীকৃত মাদ্রাসা রয়েছে এই রাজ্যে, সেখানে কিন্তু সিলেবাস মন্ত্রশিক্ষা পর্ষদের সিলেবাসের সঙ্গে একই। তফাৎ হচ্ছে মাদ্রাসা পর্ষদে বাড়তি 100 নম্বরে আরবি সাহিত্য পড়ানো হয়, তা কাজেই সেদিক থেকে কোনো বলবার কিছু নেই এবং অনেক ক্ষেত্রেই এগুলির মান তুল্যমূল্য। তবে এই যে মাদ্রাসায় অমুসলিম ছাত্ররাও যে গিয়ে ভর্তি হয়েছে, লেখাপড়ার তাগিদ ছাড়াও আরেকটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে ধরুন প্রায় বছর 20 ধরে সমস্ত রাজ্যের স্কুলগুলিতে সরকারের উদ্যোগে মিড ডে মিল বা দুপুরের খাওয়াটা দেয়া হয়, মাদ্রাসায় কিন্তু সেটা আরো অনেক আগে থেকেই হয়েছে। তা অনেক ক্ষেত্রেই গরিব বাড়ির ছেলে, তারা বাড়িতে খাওয়ার স্থিরতা নেই, সেখানে মাদ্রাসায় বা স্কুলে গিলে যদি দুপুরবেলা পেট ভরে খেতে পায় সেটা তো একটা বাড়তি আকর্ষণ বটেই।
এই যে মাদ্রাসাগুলোতে মুসলিম এবং অমুসলিম ছাত্ররা একসাথে পড়ালেখা করছে, এই দুই সম্প্রদায়ের মানুষের এই যে মেলামেশা শৈশব কৈশোর থেকে, এটা তো একটা খুব ইতিবাচক ব্যাপার, তাই নয়?
হ্যাঁ, এটা খুবই ভালো। পরস্পরকে যতটা মানুষ অল্প বয়স থেকে জানে, চেনে এবং নেহাতি সঙ্গী হিসেবে একসঙ্গে পড়াশোনাও করছে, খেলাধুলো করছে, এ ওর বাড়ি যাচ্ছে, ও তার উৎসবে আসছে, এতে মানুষের মধ্যে সত্যি একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
মিশিগান রাজ্যের হ্যামট্রামেক শহরের মেয়র পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল রহমান। তিনি দীর্ঘ দিন ধরে সমাজসেবায় নিয়োজিত। তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সমাজ কল্যাণমূলক সংস্থার সঙ্গেও সংশ্লিষ্ট। বহু দশক আগে যুক্তরাষ্ট্রে আগত কামাল রহমান বাংলা ব্যালটপত্র সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করছেন। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি এবং তার নির্বাচনী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। কামাল রহমানের এই সাক্ষাৎকারটি নিয়েছেন শেগুফতা নাসরিন কুইন।
মিশিগান রাজ্যের হ্যামট্রামাক শহরের মেয়র পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনি ঘোষণা করেছেন কামাল রহমান। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এবারে আমাদের শ্রোতাদের বলুন, আপনি কেন মেয়র পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন?
হ্যামট্রামাক হলো একটা ছোট শহর ডিট্রয়েট শহরের ভিতরে, 2.1 square mile। এখানে মেজরিটি পপুলেশন ছিল পোলিশরা আপনটিল অ্যাবাউট 20 years ago। এরপর থেকে বাংলাদেশ থেকে অনেকে আসছেন এখানে, আর তিনটা কমিউনিটি এখন যে প্রাধান্য করে আর কি, মানে মেজরিটি এটা হলো বাংলাদেশি, ইয়েমেনি আর বসনিয়ান। এরা অ্যাবাউট 70% পপুলেশন এখন। তো ডেমোগ্রাফিক্স অনেক চেঞ্জ হয়েছে, আর এর সাথে অনেক ধরেন কালচারাল এন্ড কমিউনিটি যে নিড আছে এইগুলো অনেক চেঞ্জ হয়েছে। তো এখন আমাদের এখনো মেয়র যিনি আছেন আর কি, উনি পোলিশ মেয়র। এখন যে মেজরিটি যে এখন পপুলেশন, ওদের যে আন্ডারস্ট্যান্ডিং বা কালচারাল যে নিড, আমি মনে করি আমি এখানে টিনেজার হিসেবে এসেছিলাম এবার 30 years ago। তো সব কমিউনিটির সাথে আমার একটা গুড সম্পর্ক আছে, আমি কালচার ডিফারেন্ট কালচারের সাথে আমি মোস্ট ফ্যামিলিয়ার, আর আমার যে ব্যাকগ্রাউন্ডও আমার ফাইন্যান্সে আছে। তো সিটির জন্য যে এগুলো দরকার আর কি, আমি মনে করি এখন আমাদের একটা গুড সুযোগ আছে আমাদের রিপ্রেজেন্ট করার এবং সিটিটাকে মানে সবার যে নিড আছে আর কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য একটা আমাদের গুড চান্স। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একজন আমারই ভাই 2009, বাট উনি ওই প্রাইমারিতে উনি করতে পারেন নাই আর কি, নেক্সট স্টেজে যেতে পারেন নাই। আর এই বছর একটা গুড আছে দেখলাম, আমার কিছু সার্ভে করেছি আর লিডারশিপ বিভিন্ন আমাদের কমিউনিটির লিডার এবং অন্যান্য কমিউনিটির লিডারদের সাথে আলাপ করেছি, এবং পোলিশ কমিউনিটির যে ওদের একটা একটা স্ট্রং অর্গানাইজেশন আছে পিএসপি ইনস্টিটিউট, ওনার ওর ডাইরেক্টর উনিও আমাকে বিয়ে করতেছেন, সাপোর্ট করতেছেন এটা রান করার জন্য। উনিও রেকমেন্ড করছেন যে দিস ইজ টাইম ফর ইউ গাইজ টু স্টার্ট লিডিং দি সিটি।
আপনার নির্বাচনী অভিযানের স্লোগান হচ্ছে সেফার স্ট্রংগার টুগেদার, বলা যেতে পারে আমরা একজোট হয়ে আরো নিরাপদ হব, বলিষ্ঠ হব, এ সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন?
জি, তো এখানে এনি সিটির মতো আমাদের সিটিতেও পেটি ক্রাইম যেগুলো আছে, ক্রাইম আছে কিংবা এই যে অনেক বাচ্চা কাচ্চা থাকে, ভেরি হেভিলি পপুলেটেড টাউন, আমরা এবার 25,000 to 30,000 পিপুল 2.1 square mile থাকে। তো এই জন্য সেফটি ইজ নাম্বার ওয়ান ইস্যু আমাদের বাচ্চাদের জন্য। আমাদের অনেক এল্ডারলি পপুলেশন আছেন, ওনারা হাঁটেন সাইড ওয়াকে, হাঁটেন করেন, এরপরে ধরেন ক্রাইম প্রিভেনশন এইগুলা আই থিঙ্ক কমিউনিটি এত কোহেসিভ কমিউনিটি আর ক্রাইম প্রিভেনশন ইজ নাম্বার ওয়ান থিং, তাহলে কমিউনিটির মধ্যে ট্রাস্ট থাকে আর রেসপেক্টও থাকে। স্ট্রংগার হলো আমাদের স্ট্রেংথ ইজ এ বিগ বিগ পার্ট অফ আওয়ার লাইফ হিয়ার এইখানে হ্যামট্রামাকে। স্ট্রেংথ হলো আমরা যে আমাদের বন্ডিং, ডিফারেন্ট কমিউনিটির বন্ডিং, এটাকে আরো আরো স্ট্রং করতে হবে। আমরা এখনো কমিউনিটি স্পোরাডিকলি আমরা থাকি আর কি, এমনি একটা এরিয়া আছে, বাংলাদেশিরা বিভিন্ন একটা এরিয়াতে কনসেন্ট্রেটেড এবং বসনিয়ানরা বিভিন্ন, ওদের যে মেলামেশা আই থিঙ্ক দ্যাটস ওয়ার আই এম গোয়িং টু ফোকাস অন, যে কমিউনিটির যে বেটার আন্ডারস্ট্যান্ডিং বিল্ডিং। এরপরে অন্যান্য আমাদের কমিউনিটিতে আছে অ্যাবাউট 26 ডিফারেন্ট কান্ট্রির পপুলেশন থাকে এইখানে, তাহলে এই যে কমিউনিটি বন্ডিংটা এটা আমাদের আমাদের স্ট্রেংথ ইন বন্ডিং এটা আরো বাড়াতে হবে, প্লাস আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আমাদের হতে হবে। আমরা আন্ডার স্টেট অ্যাডভাইজারি বোর্ড, তার মানে ওরা আমাদের ফাইন্যান্সকে ক্লোজলি মনিটর করতেছে, কারণ উই আমাদের সিটি অলমোস্ট কেম ক্লোজ টু ব্যাংক্রাপসি ফিউ ইয়ার্স আগো। তো এই জন্য ওই যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এবং কমিউনিটি স্ট্রেংথ এটা আমার কাছে আই নিড টু ফোকাস অন দিস। আর এটা যদি আমরা টুগেদার করতে পারি, এটা হলো লাস্ট পার্ট অফ মাই স্লোগান আর কি, টুগেদার সেফার স্ট্রঙ্গার টুগেদার, আমরা একসাথে আমরা যদি এই কাজগুলো করতে পারি তাইলেই আমরা সেফ এবং স্ট্রং থাকবো।
আচ্ছা, হ্যামট্রামেক বাসীদের জন্য আপনি বিশেষভাবে কি করতে চান?
হ্যামট্রামেকের জন্য আমি